পলির শুভ দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাত ওয়া সালাম আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশে এবং পূর্বাশে যারাই আমাদের সাথে রয়েছেন ইলম ও হিকমতের বাণী অনুষ্ঠানে, যারাই আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই স্বাগতম। নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন মাদানী মুজাকারা সারাংশ, গত সপ্তাহের মাদানী মুজাকারা সারাংশ নিয়ে আলোচনা করা হয় ইলম হিকমত এর বাণী অনুষ্ঠানে। আজকেও আমরা যে মাদানী মুজাকারা হয়েছিল আমির আল সুনাত দামাত বরকাতুল্লাহ আলিয়া লাইভ যে বয়ানগুলো করেছেন, যে বিষয়বস্তুগুলো আলোচনা করেছেন, সেই বিষয়বস্তুগুলো নিয়ে আজকের অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হয়েছি। সাথে মনোয়ার ভাই রীতিমতো রয়েছেন, শোয়েব ভাই রয়েছেন আমাদের সাথে, পাশাপাশি আমরা মাঝে মধ্যে নাতখানিও শুনব এবং আজকে আলোচনা শুনব ইনশাআল্লাহ তাআলা। দুরুদে পাকের ফজিলত আমরা জানব। প্রিয় নবী রাসূলে আরবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি শুক্রবার জুমার দিন দুরূদ শরীফ পাঠ করবে আমি কিয়ামতের দিন তার শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কিছু ভালো ভালো নিয়ত আমরা করে নিই, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে, ইলমে দ্বীন শিখার নিয়তে আমরা অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী দেখব এবং শুনব ইনশাআল্লাহ তাআলা। বাণীগুলো শ্রবণ করে এর উপর নিজে আমল করব, অন্যের নিকট পৌঁছিয়ে আমরা সওয়াবের হকদার হব ইনশাআল্লাহ। যখনই উযকুরুল্লাহ সাল্লু আলাল হাবিব এগুলো আমরা বলতে শুনব, তখন এর প্রতি উত্তরে দুরূদ শরীফ এবং যিকরুল্লাহ পাঠ করব ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন, এদিক সেদিক দেখতে দেখতে, জমিনের উপর আঙ্গুল দিয়ে খেলতে খেলতে, মোবাইল ফোন চালাতে চালাতে, মেসেজ লিখতে লিখতে, সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে যদি মাদানী চ্যানেলের প্রোগ্রামগুলো দেখা হয়, তাহলে এর মধ্যে যে বারাকাত রয়েছে, এর মধ্যে যে ফজিলাত রয়েছে, এগুলো হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিছু একটা বলা হবে, আমরা শুনবো আরেকটা, তো সেই শোনার ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে, সে শোনার ক্ষেত্রে আমাদের সমস্যা সৃষ্টি হতে পারে। তো এগুলো বাদ দিয়ে কারোর সাথে কথা বলতে বলতে যদি আমরা শুনি, তাহলে এর মধ্যে আমরা মনোযোগী হতে পারবো না। আমরা মনোযোগী হয়ে আলোচনা শ্রবণ করি, এই নিয়তে আমরা মানে আজকের যে অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, আমরা এগুলো দেখব এবং শুনব ইনশাআল্লাহ তাআলা। শুরুতেই যে বিষয়টি আমির সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া নিয়েছিলেন, তা হচ্ছে বিয়ে করার ক্ষেত্রে বা বিয়ে দেওয়ার ক্ষেত্রে। ইসলামী ভাইরা বিয়ে করে থাকেন এবং ইসলামী বোনরা বোনদেরকে বিয়ে দিয়ে থাকেন, সম্বন্ধ যাতে বলা হয়, এই সম্বন্ধ করার ক্ষেত্রে, বিয়ে করার ক্ষেত্রে, বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা উচিত, এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ তাআলা কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমিরে আহলে সুন্নাত দামাত বরকাতুল্লাহ আলিয়া যেই বিষয়, এই বিষয়বস্তুর উপর যে আলোচনা করেছেন, আসুন সে সম্পর্কিত কিছু মাদানী ফুল মনোয়ার ভাইয়ের কাছে যাব। মনোয়ার ভাই, আজকের বিষয়বস্তু প্রথমেই যেটা আমরা নিয়েছি, এর উপর আপনার বক্তব্য।
বিয়ে একটি ইবাদত, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম সন্তান যারা রয়েছে
জি
তাদেরকে বিয়ে করার জন্য হুকুম দিয়েছেন
জি।
আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শরীয়তের মধ্যে থেকে কিভাবে বিয়ে করতে হবে সেটা দর্শ তিনি দিয়ে দিয়েছেন আমাদের
সুবহানাল্লাহ।
সেক্ষেত্রে আমির আহলে সুন্নাত মাদানী মুজাকারার মধ্যে যে বিয়ে করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত আর কি কি বিষয় দেখা উচিত, এ বিষয়ে মাদানী ফুল দিয়েছেন এবং বরাবরই তিনি দিয়ে থাকেন, তো তিনি যা বলেছেন তার যে মাদানী ফুল সেই আলোকে বলছি, তিনি বলেছেন অন্যান্য প্রয়োজনীয় বিষয় দেখার পাশাপাশি নেককার পরহেজগার কিনা সেটা দেখা উচিত। মেয়ে ছেলে খোঁজার ক্ষেত্রে সেই একই বিষয় দেখবে, আর ছেলেও মেয়ে খোঁজার সময় সেই বিষয়গুলি খেয়াল রাখবে। তো পরহেজগারিতা কি, নিয়মিত নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, ফরজ ইবাদতের ক্ষেত্রে সচেতন কিনা, এর মধ্যে অনেক বিষয় রয়েছে হালাল হারামের বিষয়, সেক্ষেত্রে পার্থক্য করা জানে কিনা, বা হালাল হারামের পরিচিতি সম্পর্কে অবগত আছে কিনা, তো এই বিষয়গুলো সাধারণত সম্পর্ক করার ক্ষেত্রে, বিয়ে দেওয়ার ক্ষেত্রে বা বিয়ে নিজে করার ক্ষেত্রে উভয় পক্ষের লোকদের এটা দেখা উচিত। ছেলে খোঁজার ক্ষেত্রে বিশেষ করে এটা দেখা উচিত যে সে কর্মঠ কিনা, তার চরিত্র ভালো কিনা, বংশ ভালো কিনা, বর্তমান সমাজে এমন অনেক দেখা যায় যে সম্পদের লালসায় সম্পদশালী কিনা সেটা দেখতে গিয়ে অনেক ফ্যামিলি ভুলটা করে যে সম্পদের অধিকারী দেখে তো ছেলে ছেলের কাছে মেয়েকে বিয়ে দিল, কিন্তু চারিত্রিক বিষয়টা সে কখনো দেখে না, যার কারণে দেখা যায় সেই পরিশেষে দেখা যায় অফুরন্ত সম্পদ থাকার পরেও সেই মেয়ে সুখী না এবং তাদের সংসারও বেশি দিন টিকে না। সব নয়, কিছু এমন ঘটনা আমাদের সমাজে দেখা যায়। তাই দেখতে হবে যে ইসলামের আদর্শের মধ্যে যে এই ক্ষেত্রে কোন বিষয়টাকে প্রাধান্য দেওয়া
উচিত ছিল,
জি,
যেটা আমরা দিতে পারিনি।
জি, আমাদেরকে এটা দেখতে হবে যে যদি মানুষ চরিত্রবান হয়, ছেলের ক্ষেত্রে ছেলে যদি চরিত্রবান হয়, ভালো হয়, বংশ ভালো হয়, তাহলে সেখানে একজন অভিভাবক তার মেয়েকে বিয়ে দেওয়া উচিত পরহেজগারিতা দেখে। কেননা এই দর্স ইসলাম আমাদেরকে পূর্ব থেকে দিয়ে এসেছে, বা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদাহরণটি যদি আমরা নেই, যে অনেকেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিজবোধের কারণে, সম্পর্কের কারণে, বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার জন্য, শাদী করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। অনেক সম্পদশালী সাহাবা ইকরাম ছিলেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোটার ক্ষেত্রে রাজি ছিলেন না। কিন্তু যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে ইশারা হলো মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে প্রস্তাব আসলো, এবং মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রস্তাব দিলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিলেন এবং রাজি হয়ে গেলেন, এবং তিনি এর মধ্যে খুশিও প্রকাশ করলেন।
সুবহানাল্লাহ।
শুধু তাই না, যে কিতাবে রয়েছে আসমানের ফেরেশতারা পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাফাতেমা জহরা রাদিয়াল্লাহু আনহা যে বিয়ে সম্পন্ন হয়েছিল, এই বিয়ের ক্ষেত্রে আসমানের ফেরেশতারা খুশি হয়েছিলেন, আনন্দ প্রকাশ করেছিলেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল অভিভাবকদের জন্য মহান মডেল,
জি,
যে প্রত্যেক যাদের কাছে মেয়ে আছে, যাদের ঘরে ছেলে আছে, প্রত্যেকের জন্য আদর্শ কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই আদরের কন্যা মাফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়ার সময় কেমন ছেলে কে পছন্দ করলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা মহান বৈশিষ্ট্য ছিল, সে কর্মঠ ছিল, সে সচ্চরিত্র অধিকারী ছিল, তার মধ্যে নবী প্রেম ছিল, তার মধ্যে সততা ছিল, হালাল উপার্জনের মনোভাব ছিল, কিন্তু সে আর্থিকভাবে সচ্ছল ছিল না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
জি, এক প্রকার বলে গরিব ছিলেন,
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জান্নাতি রমণীদের সর্দার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যাকে মনোনীত করলেন, তো সেটা হবে আমাদের জন্য, বর্তমানে অভিভাবক যারা আছে তাদের জন্য সর্বোত্তম মডেল।
জি,
তো এই ক্ষেত্রে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তার পরবর্তী জীবন কেমন ছিল? অনেক অভাব অনটনে কিন্তু সময় কেটেছিল, কিন্তু উভয় আলহামদুলিল্লাহ সুখে ছিলেন, একে অপরের সুখে দুঃখে এগিয়ে আসতেন, ভাগাভাগি করতেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বিবাদ ছিল না।
জি, তো এই ক্ষেত্রে দেখা যায় যে এখন বর্তমানে আমাদের সেই আদর্শটাই আমাদের বাস্তবায়ন করা উচিত। আর এই ক্ষেত্রে দেখুন, বিয়েটা বরকতের মাধ্যম,
বরকতের মাধ্যম, মোবারাকা রয়েছে, কারোর জন্য ফরজ হয়ে থাকে, কারোর জন্য ওয়াজিব হয়ে থাকে,
কারোর জন্য সুন্নাত হয়ে থাকে,
সুন্নাত রয়েছে এখানে, যে
আবার কারোর জন্য নিষেধ রয়েছে,
নিষেধ রয়েছে
হারাম।
যে জিনিসগুলো আমাদের সমাজে দেখা হয় মনোর ভাই, সেটা হচ্ছে আপনি শুরুতেই বলেছেন, যদি মেয়ে বিয়ে দিতে হয় তাহলে প্রথমেই দেখা হয় ছেলের স্যালারি কত, বেতন কত টাকা, সে কি কাজ করে, কত টাকা বেতন পাচ্ছে। এই প্রশ্নের সম্মুখীন হয়তো এমন কোন ছেলে নাই যে হয়তো হতে হয় না।
এখানে কিছু পয়েন্ট বলা উচিত, ছেলের সামর্থ্য আছে কিনা, বা মেয়েকে যে ভরণ পোষণ যে প্রয়োজনীয়, যে নান নাফকা যেটাকে বলা হয়,
জি
প্রয়োজনীয় ক্ষমতা আছে কিনা, সেই ক্ষেত্রে এখানে ভালো চাকরি করে কিনা বা
ভালো
ব্যবসা আছে কিনা ইত্যাদি দেখা হয়। তো এক ব্যক্তি খুব চমৎকার বলেছিলেন, এক আলিম সাহেব, যে আর্থিক অবস্থা সচ্ছল কিনা সেটার জন্য যদি এগুলো দেখা হয় তাহলে এই ছেলে যে বাঁচবে সেটা গ্যারান্টি কে দিবে। এই ছেলে যে তার মেয়েকে নিয়ে দীর্ঘদিন বাঁচবে সেটা গ্যারান্টি কে দিবে?
গ্যারান্টি দেওয়ার মতো
কেউ নেই। ঠিক তেমন জীবন মৃত্যু যেহেতু আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল, বান্দাকে রিজিক পৌঁছানোর দায়িত্ব এটা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল। আল্লাহ যেভাবে
আল্লাহ তাআলা
বিয়ের পূর্বেও তাকে রিজিক দিচ্ছিলেন,
বিয়ের পরেও
দিবেন, বিয়ের পরেও আল্লাহ তাআলা বরকতের মাধ্যম। আর কিতাবে রয়েছে না যে পূর্বে তো এক হাত বরকতের জন্য আল্লাহ দরবারে প্রার্থনা করা হতো, দু হাত, আর বিয়ের পর তো চারটি হাত আল্লাহ তাআলা দরবারে বরকতের প্রার্থনা করা হয়। তো এই ক্ষেত্রে আমাদের উচিত যে ধৈর্য ধারণ করা, আর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ কি বলেছেন সেটা যদি আমরা এই আয়াতে কারিমা মুখস্থ রাখি,
জি জি,
এবং আমাদের জীবনের শিক্ষার জন্য
জি
প্রত্যেকটা ফ্যামিলি যদি আয়াতের উপর অটল বিশ্বাস রাখি, তবে ইনশাল্লাহ আমাদের মনে হয় যে এই ক্ষেত্রে আমরা সফল হব।
অনেক দর্শক আমাদের সাথে অবশ্যই রয়েছেন, তারা হয়তো অনেক কিছু শেখারও ই হচ্ছে। আসলে বিবাহের কথা আসলেই অনেকে আগ্রহ করে শুনে এবং শোনার পরে আমল করার চেষ্টাও করে, কিন্তু আমাদের সমাজ কিন্তু অনেকাংশে আমল করতে দেয় না। তারপরেও আমাদের উচিত হবে যে সমাজকে পাত্তা না দিয়ে, সমাজ কি বলে সেই পাত্তা না দিয়ে, আমরা যদি ইসলামী শরিয়াত, ইসলাম আমার ধর্ম, আমি মুসলমান, মুসলমান হিসাবে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টিটা অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমি দর্শকদেরকে বলবো, সমাজ কি বলে, সমাজ আপনাকে এই জিনিসটা বলে, সমাজ আপনাকে এতজন বরযাত্রী ছাড়া তো আমি যেতেই পারবো না, হ্যাঁ 200 লোক ছাড়া তো আমি যেতে পারবো না, আমার তো অনেক
আত্মীয় স্বজন,
অনেক স্বজন রয়েছে, অনেক কিছু রয়েছে। আবার মেয়ে পক্ষর আবদার থাকে, না আমাকে
কিছু চাইতে হয় না,
এত লক্ষ টাকা দেনমোহর দিতে হবে, আজকে এখন আবার ছেলে পক্ষ থেকে বলে কি চাওয়ার আছে। এমনকি এমন কিছু জায়গা রয়েছে বাংলাদেশে, এমন কিছু জায়গা রয়েছে আপনার লিস্টেড করা হয় এবং স্ট্যাম্পিং করা হয়, সাইন করা হয় দুই পক্ষ বসে, যে আমাকে এই এই জিনিস দেয়া হবে, এই এই জিনিস নেয়া হবে এবং এত টাকা দেনমোহর হবে।
বাংলাদেশে
স্ট্যাম্পিং করা হয়
অঞ্চলেই এই মহামারীটা ছড়িয়ে,
মহামারী ছড়িয়ে আছে। অথচ হাদিসে পাকের মধ্যে রয়েছে যে বিবাহের মধ্যে খরচ যত কম হবে ওই বিবাহ ততটা বরকতময় হবে, জি বলছিলেন।
তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূর,
জি,
আয়াত নং 32 এর মধ্যে ইরশাদ করেন, কানজুল ইমান থেকে অনুবাদ, এবং বিবাহ সম্পাদন করে দাও তোমাদের মধ্যে তাদেরই যারা বিবাহ বিহীন রয়েছে, এবং নিজেদের উপযুক্ত দাস এবং দাসীদেরও, যদি তারা অভাবগ্রস্ত হয় তবে আল্লাহ তাদেরকে অভাব মুক্ত করে দিবেন,
সুবহানাল্লাহ,
আপন অনুগ্রহ থেকে, এবং আল্লাহ প্রাচুর্যময় জ্ঞানী। এই যে আয়াতে মোবারাকার আমরা অনুবাদ শুনলাম, তো এখানে দাস দাসের কথা এখন নেই, তো এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে বিয়ে করিয়ে দেওয়ার জন্য এবং আল্লাহ আপন দয়া অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। এর তাফসীরের মধ্যে এসেছে যে যারা বিবাহবিহীন, এর মধ্যে রয়েছে যে সাধারণত যাদের বিয়ে করেনি, কুমার কুমারী, যুবক যুবতী যারা রয়েছে, তো এখানে যে আল্লাহ তাআলা প্রাচুর্যময় করে দিবেন, আল্লাহ তাআলা অভাবমুক্ত করে দিবেন, এই বিষয়ে রয়েছে যে আল্লাহ তাবারক তাআলা হয়তো তাদেরকে অল্পে তুষ্ট থাকার সে সম্পদ তাদেরকে দান করবে, যাতে তারা স্বামী স্ত্রীর উভয় অল্প অল্পে সন্তুষ্ট হয়ে যায়, বা একজনের খাবারকে একজনের রিজিকে দুজন জন্য যে যথেষ্ট সেই জিনিসটার প্রতি তারা সন্তুষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে দেখা যায় এবং বলা হয়েছে যে অল্পে তুষ্ট থাকা,
এটা
অল্পের মধ্যে সন্তুষ্ট থাকা এটা অনেক বড় একটা নিয়ামত এবং সম্পদ।
জি জি,
তো
এটা যার নসিব হয় মদিনা মদিনা।
যেমন এটাকে একটা উদাহরণ দিতে পারি, যেমন একটি ঘরের মধ্যে শরবত খাবে, এখন স্বামী স্ত্রী শরবত খাবে বা পরিবারের লোক শরবত খাবে, এর মধ্যে শরবত এর মধ্যে যদি পানির মধ্যে যদি চিনি দেওয়া হয় এবং সেটাকে মিশ্রণ করা হয় সেটা শরবতে পরিণত হয়। আচ্ছা, কেউ এভাবেও শরবত খেতে পারে, বা সামান্য মধু মিশ্রিত করে খেয়ে নিল। কিন্তু এখন দেখা যায় যে কারো অভ্যাস এর মধ্যে আরো কিছু মিশ্রণ করা, চিনিও হতে হবে, মধু হতে হবে, লেবু হতে হবে, আরো প্রয়োজনীয় যে বিষয়টা
অন্য কিছু দিতে হবে,
তোকমা, তারপরে আরো এসবগুলো ভুষি ইত্যাদি ইত্যাদি, মানে শরবতকে আরো
মজাদার করার জন্য,
অতিরিক্ত মজাদার করার জন্য, অতিরিক্ত সুস্বাদু করার জন্য আরো অনেক উপকরণ মিশ্রণ করা যায়। এখন কেউ যদি
পানি দ্বারাও শুধু চিনি মিশিয়ে শরবত পান করা যায়
সেটাকে শরবত বলে,
শরবত বলে,
আর অনেক কিছু মিশ্রণ করার পরেও সেটাকে শরবত বলে। এখন কারো ঘরে যদি এমন হয় যে উভয়ের মন এক, কনসেপ্ট এক, এবং একে অপরকে বুঝে অল্পে সন্তুষ্ট থাকার নিয়ামত তাদের অর্জিত হয়, তাহলে তারা কিন্তু সেই শরবত যেটা পানির মধ্যে চিনি দিয়ে শরবত গুলিয়ে খেলে সেটার মধ্যে তারা সন্তুষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমার স্বামী বাকি উপকরণ গুলো আনতে পারেনি, আমি আল্লাহ তালার এর মধ্যে
শুকরিয়া
আদায় করছি, এই এক বিষয়।
সুবহানাল্লাহ।
আরেকটা হলো যে ওইটা আনোনি কেন, ওইটা আনোনি কেন,
এটা নাই,
এই এই বিষয়গুলি দিলে তো আরো সর্বত্র মজাদার হতো। এখন স্বামীর ইনকাম সোর্স তার জানা আছে, তারপরে সে কি প্রেশার ক্রিয়েট করছে। তো এই ক্ষেত্রে দেখা যায় তাদের মধ্যে অল্পে সন্তুষ্ট থাকার মতো নিয়ামতটি নেই, আর যে সামান্য পানির মধ্যে চিনি বা মধু বা গুড় মিশ্রণ করে শরবত খেয়ে নিল, তাদের উভয়ের মধ্যে আল্লাহ তাবারকাতাল্লাহ সেই অল্পে সন্তুষ্ট থাকার নিয়ামত দান করেছে,
দান করেছে।
তো হতে পারে যে বিবাহের পরে ছেলে যদি গরিব হয় তো উভয়ের মধ্যে যদি এরকম সমঝোতা হয়ে যায় আর আল্লাহ তাবারকাতাল্লাহ অল্পে সন্তুষ্ট থাকার নিয়ামত দিয়ে দেয়, তাহলে সেই সংসারই হতে পারে সুখের বাগান।
অহরহ আপনি এক্সাম্পল পাবেন মনোয়ার ভাই, যে মেয়ে অনেক বড় ঘরের ছিল, তার স্বামী পড়েছে এরকমের যে গরিব টাইপের, তারপরও মিল মিশ এবং খুব সুখের সংসার চলছে। আবার এরকম আপনি অনেকগুলো এক্সাম্পল পাবেন যে মেয়ে গরিব ঘরের, ছেলে বড়লোক ঘরের, ওখানে সুখের সংসার চলছে। আবার এরকমও পাবেন যে মেয়ে ওই যেটা প্রথমে বলেছিলাম আমরা, যে টাকা পয়সাওয়ালা দেখে, খুব শান সওকাত দেখে, শৌর্য বীর্য দেখে তাকে বিয়ে দেয়া হলো, পরক্ষণে দেখা গেল কি সংসারের মধ্যে কোনো আয় উন্নতি নেই, সংসারের মধ্যে কোনো ভালোবাসা সমৃদ্ধি এগুলো কিছুই নেই, শুধু ঝগড়া বিবাদ অশান্তি আর অশান্তি। আসলে বিবাহ এটা অনেক বড় ইবাদত, এবং বিবাহের বিবাহের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন নিসফে ইমান রাখা হয়েছে, অর্ধেক ইমান রাখা হয়েছে, পুরুষের জন্য অর্ধেক ইমান রাখা হয়েছে এখানে। তো এই অর্ধেক ইমানটা অর্জিত হওয়া শুধু বিবাহের মধ্যেই সীমাবদ্ধ আল্লাহ তাআলা রেখেছেন। বিবাহটা কেমন হতে হবে সেটাও আমাদের বোঝা উচিত, সেই বিবাহের পরে আমাদের সংসার জীবন কেমন হওয়া উচিত সেটাও আমাদের বোঝা উচিত। আমাদের সকল কিছু বুঝে বুঝে যখন আমরা আমল করব তখন কিন্তু আমাদের সবকিছু ঠিক মতো চলবে, সবকিছু ঠিক মতো হবে। মূলত কথা হচ্ছে বিবাহের মাঝে যে মৌলিক দিকগুলো আপনি বরযাত্রীর নামে বলেন বেহায়াপনা, গায়ে হলুদের নামে বেহায়াপনা, আপনি মেয়ে দেখার ক্ষেত্রে বেহায়াপনা, ছেলেকে দেখার ক্ষেত্রে বেহায়াপনা, এমনকি এমনও ঘটে যায় আপনার এঙ্গেজমেন্ট করার ক্ষেত্রে যে বেহায়াপনা হচ্ছে, যে নাজাইজ কাজগুলো হচ্ছে, ইসলামী শরিয়াত যে অনুমতি দিচ্ছে না, হ্যাঁ অনুমতি দিচ্ছে ছেলে মেয়েকে দেখতে পারবে, মেয়ে ছেলেকে দেখতে পারবে সকলের উপস্থিতিতে, কিন্তু এখনকার সময় দেখবেন যে ছেলে এবং মেয়েকে কথা বলার জন্য আলাদা করে দেয়া হয়, যে পার্সোনালি তারা বোঝাপড়া করুক, এবং তাদের মধ্যে কন্টাক্ট নাম্বার আদান প্রদান করা, এবং পরবর্তীতে তাদের সাথে কথাবার্তা বলা, এমনকি আরো অনেক কিছু হয়ে যায় যে আমাদের চেয়ে দর্শকরা অনেক ক্ষেত্রে বুঝবে এবং হয়তো অনেকে ভুক্তভোগীও এর মধ্যে থাকতে পারে। অনেকে দেখা যায় যে এখানে সম্পর্ক করবে না, কিন্তু ছেলে মেয়ে অটোমেটিক্যালি নাজাইজ পন্থা, নাজাইজ ভালোবাসার ক্ষেত্রে এমন একটা পরিপন্থীতে পড়ে যায় যে পরবর্তীতে মান সম্মান নিয়ে আপনার টানাটানি লেগে যায়। তো এই সকল বিষয়টি তখনই হয় দর্শক শ্রোতা, যখন আমরা ইসলামী শরিয়াত, ইসলাম আমাদেরকে কি দর্স দিচ্ছে, ইসলাম আমাকে কি দিচ্ছে, বিবাহের ক্ষেত্রে আমাকে কি কি করণীয়, কি কি বর্জনীয়, এই জিনিসগুলো যখন আমি জানবো তখন কিন্তু এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর যখন আমি জানবো না, ওয়েস্টার্ন কালচারকে আমি আমার নিজের মতো করে নিব, তখন কিন্তু এই এইগুলো আমাদের ক্ষেত্রে একটা অনেক বড় ধরনের একটা বিপদ হয়ে আমাদের মাঝে আসবে, যাকে সংকলন করার মতো, যাকে ই করার মতো আমাদের মাঝে ক্ষমতা থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। শোভের কাছে যাব, কালাম শ্রবণ করব, এরপর আবার আমরা ইনশাআল্লাহ তাআলা কন্টিনিউ করব আমাদের আলোচনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। সুপ্ত ভগ আমার জগে দা প্রিয় নবী, সুপ্ত ভগ আমার জগে দা প্রিয় নবী, মদিনা মোরে দেখিয়ে দাও প্রিয় নবী, সোনার মদিনা মোরে দেখিয়ে দাও প্রিয় নবী, সুপ্ত ভগ আমার জগে দা প্রিয় নবী, নিশোগরীব আমি নেই কোনো কিছু আমার, নিশোগরীব আমি কোন কিছু আমার, মদিনার যাবার সম্বল দিয়ে দাও প্রিয় নবী, মদিনায় যাবার সম্বল দিয়ে দাও প্রিয় যাবার সম্বল দিয়ে দাও প্রিয় নবী, চরখ খলিফার সিনাই আমাকে ইয়া নবী, চরখ খলিফার সিনাই আমাকে ইয়া নবী, সম্পূর্ণে তোমার দিদার করে দাও প্রিয় নবী, সম্পূর্ণে তোমার দিদার করে দাও প্রিয় নবী, সেই মিনারের বাবার আবার সবুজ গম্বুজ সেই মিনারের বাহার গৌস রাজার দোহাই দেখিয়ে দাও প্রিয় নবী গৌস রাজার দোহাই দেখিয়ে দাও প্রিয় নবী সুত ভক্ত আমার জাগিয়ে দাও প্রিয় নবী ভয়লা চে আমার জাহান্নামে সেই কঠিন আগুন থেকে ভয়লাগছে আমার সেই জাহান্নামে আমি কঠিন আগুন থেকে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ গুনাহের জান্নাত যে ও ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গুনাহ করে করে মন আমার হলো পাতনি দিক শক্ত তাই গিয়ে করে শুনাবো ইয়া রাসূলুল্লাহ বাঁচিতে চাই আমি তবু পারি না বাঁচিতে ইয়া রাসূলুল্লাহ তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার জাহান্নামে সেই কঠিন আগুন থেকে ভয়লাগছে আমার জাহান্নামে সেই কঠিন আগুন থেকে মার সুসংবাদ শুনিয়ে দাও প্রিয় প্রিয় নবী ক্ষমার সুসংবাদ শুনিয়ে দাও প্রিয় প্রিয় নবী শুনার মদিনা মোরে দেখিয়ে দাও প্রিয় নবী শহীদ কারবালার দোহাই আমাকে প্রিয় নবী শহীদ কারবালার দোহাই আমাকে ইয়া নবী মদিনার আশিক বানিয়ে দাও না মোর প্রিয় নবী সুসুত ভাগ্য আমার জাগিয়ে দাও প্রিয় নবী শুনার মদিনা মোরে দেখিয়ে দাও প্রিয় নবী
আল্লাহ যাদের বিয়ে হচ্ছে না বা কোনো কারণে সেটা হোক তার অভাব অনটন বা কোনো কারণে তো তাদের উচিত ছেলে হোক বা মেয়ে
উভয়ের ধৈর্য ধারণ করা উচিত। আমাদের মনে রাখতে হবে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে ইবাদতের জন্য, তো এর মধ্যে একটা নিয়ম নীতি ইসলামিক শরিয়াতের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, এর মাধ্যমে উম্মতে মুহাম্মাদী বৃদ্ধি পায়। আর যে উম্মতে মুহাম্মাদী বৃদ্ধি পাবে, আর এটা নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাশরের ময়দানে অন্যান্য নবীদের সামনে গর্ববোধ করবেন যে অধিক উম্মতে মুহাম্মাদী থাকবে। তো এজন্য আমাদের ধৈর্য ধরা উচিত, আর মনে রাখতে হবে যে আমাদের মৃত্যুবরণ করতে হবে, আর আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ইবাদতকে কন্টিনিউ চালিয়ে যেতে হবে, পরহেজগারিতা অবলম্বন করতে হবে। সেটা বিবাহ হওয়ার জন্য নয়, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আমাদের অবস্থা অবশ্যই দেখেন জানেন, তো আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে থাকবো, নিজের মধ্যে পরহেজগারিতা অবলম্বন করতে থাকবো। আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমাদের অবশ্যই উত্তম ভাবে কি করবেন, বিবাহের ব্যবস্থা করবেন, রিজিকের ব্যবস্থা করবেন, পাশাপাশি আমাদের সামগ্রিকভাবে সব দিক দিয়ে ব্যবস্থা করবেন। তো যাতে ইসলামী ভাই বা বোন সকলে ধৈর্য ধারণ করতে পারে, এই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদের পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা নূরের 33 নং আয়াতে আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। কাজুল ইমান থেকে অনুবাদ, এবং তারা যেন সংযত থাকে।
আচ্ছা,
যারা বিবাহের সামর্থ্য রাখে না এ পর্যন্ত যে আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে সামর্থ্যবান করে দিবেন। কত সুন্দরভাবে স্পষ্ট আল্লাহ জানিয়ে দিলেন যে আমাদের যখন সামর্থ্য থাকবে না, তাফসীরের মধ্যে এসেছে যে তারা যেন সংযত থাকে, এর ব্যাখ্যার মধ্যে যে এখন বর্তমানে দেখা যায় যে পারিবারিক হয়তো কোনো প্রবলেমের কারণে বিয়ে হচ্ছে না কোনো কারণে, তো ছেলেরা গুনাহে পড়ে যায়, ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। তো তাফসীরে এসেছে যে এই সংযত থাকার বিষয়টা তারা যাতে ওই গুনাহ থেকে বেঁচে থাকে, আর আমরা এই বেঁচে পরহেজগারিতা অবলম্বন করব, নিজেকে পরহেজগার হিসেবে প্রতিষ্ঠিত রাখব। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব সুন্দরভাবে জানিয়ে দিলেন, এ পর্যন্ত যে আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে সামর্থ্যবান করে দিবেন।
সুবহানাল্লাহ।
তো আমাদেরকে ধৈর্য ধরে আল্লাহর ইবাদত করে নেওয়া উচিত, কারণ হতে পারে বিবাহের অপেক্ষা থাকতে থাকতে আমাদের মৃত্যু চলে আসতে পারে। তো যাতে আমরা আল্লাহ তাআলাকে আল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছে সেই উদ্দেশ্য ভুলে না যাই, সেই উদ্দেশ্যে আমরা আমল করতে থাকবো, পরহেজগারিতা অবলম্বন করতে থাকবো, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হকে যেটা উত্তম সেটা করে দিবে। আমাদের ঈসা আলাইহিস সালাম বিয়ে করেননি, কিন্তু কিতাবে রয়েছে যে জান্নাতের মধ্যে ঈসা আলাইহিস সালামের আল্লাহ তাবারক ওয়া তাআলা ধুমধামের সাথে বিয়ের আয়োজন করবেন,
সুবহানাল্লাহ,
সেখানে মেজবানের আয়োজন করবেন। তো কে জানে আমার ভাগ্যে কি রয়েছে, ধৈর্য ধরা উচিত। আচ্ছা, আমাদের রাবেয়া বসে রহমাতুল্লাহ তাআলা আলাইহা, তিনি এমন এক আল্লাহর ওলি তার কথা কে না জানে। তো তিনি তো আল্লাহ তাআলার জন্য নিজেকে ফানা করে দিয়েছেন, নবীর ইশকের মধ্যে ফানা করে দিয়েছেন, তিনি পরহেজগারিতা অবলম্বন করেছেন। তা আমরা তার মধ্যেই ইবাদতে নিজেকে মশগুল করি, আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহর ওলিয়া হয়ে যায়। তো হতে পারে দুনিয়াতে আল্লাহ তাআলা আমার যে নিয়ামত দেয়ার সেটা দিবে, বা আল্লাহ তাআলা আমার পরকালে যে নিয়ামত আছে সেটাকে নষ্ট আমি কেন করব,
কেন করব?
তো কোনো রাগের মাথায় নয়, বা কোনো ধরনের অসংযত কাজের মধ্যে আমরা যাব না, বরং ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার নৈকট্য জন্য আমরা আমাদের কাজকর্ম চালিয়ে যাব, পরহেজগারিতা অবলম্বন করব। ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দুনিয়া এবং আখিরাতে কল্যাণকর বস্তু আল্লাহ আমাদেরকে অবশ্যই দান
করবেন। কিছু কল আমরা নিয়ে নেব, দর্শকদের অনেকগুলো কল রয়েছে, যে কিছু কল চালিয়ে দিন।
আব্দুর রহমান খানাগের দিছি মেলা ফিরে আসবেন, আমি কি বিজয় করতে যাবে অনুষ্ঠান দেখছি, খুব ভালো লাগছে।
মাশাআল্লাহ। জি, পরবর্তী কল।
জিশান খান নাসিরাবাদ চট্টগ্রাম থেকে বলছিলাম, আপনাদের কোরআন দেখি ভালো লাগে, আমি জন্য ছাত্র, আমার জন্য দোয়া করবেন।
আপনার ছাত্র জীবনকে ভালো রাখুক, দুনিয়াবি পরীক্ষার পাশাপাশি আখিরাতের কামিয়াবি আপনাকে সহ, আখিরাতের পরীক্ষার মধ্যে আপনাকে সহ আমাদেরকে ও সকলকে কামিয়াবি নসিব করুন। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম হাসান, ঢাকা থেকে বলছি। মাশাআল্লাহ, আজকের অনুষ্ঠান ইলম ও হিকমতের বাণী, মাশাআল্লাহ, প্রতি সপ্তাহে নেই দেখার চেষ্টা করি, আর আমাদের মাঝে এই ধরনের অনুষ্ঠান উপস্থাপন করার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা।
বিশেষ করে মনোয়ার ভাই, আমরা শেষের দিকে এই বিষয়বস্তুর একেবারে শেষের দিকে, বিশেষ করে অনেকে বাঁচতে চায়, বিবাহকে সুন্নাত মোতাবেক করতে চায়, অনেক ক্ষেত্রে সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে পাচ্ছে না, অনেক অনেক সময় দেখা যায় যে সন্তান সে তো মাদানী পরিবেশ সে সাথে সম্পৃক্ত, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ সে সম্পৃক্ত রয়েছে, ইসলামিক মাইন্ডেড রয়েছে, কিন্তু মা বাবার কে বুঝিয়ে পারে না, মা বাবার ক্ষেত্রে এ ধরনের সমস্যা চলে আসে। এক্ষেত্রে মা বাবাকে এবং সমাজকে আপনি এক কথায় কি বলবেন?
আসলে অনেক সময় এমন দেখা যায় যে মানুষ ধর্মীয় তাদের মূল্যবোধ রয়েছে, অনেকে চায় যে বরকতময় করার জন্য, কিন্তু অনেক সময় দেখা যায় মা বাবা ছোট ছোট অজুহাতে অনেক গুনাহে ফেসে যায়,
গুনাহের মধ্যে ফেসে যায় এবং ফাঁসায় অনেককে,
অমুকে বলেছে কি করব, অমুকে বলেছে কি করব। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে একজন মানুষ যদি মারা যায় বাপু,
অমুককে রাজি করার জন্য তমুককে রাজি করার জন্য আমাকে কাজ করতে হচ্ছে।
আমি যেটা বলছি, একজন মানুষ মারা যায়
জি,
তো লাশের সামনে যদি অনেক মানুষ আসে, এসে এই লাশটাকে ক্ষতি করতে চায়, তো এটাকে আমরা বলবো কখনো কি করব মানুষ চাচ্ছে? বলবো না। কিন্তু একজন মৃত লাশ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার রূহ বের হয়ে গেছে, তারপরে এই লাশটাকে ইসলাম কত কেমন দর্শ দিয়েছে, এই লাশটাকে
ভালো ব্যবহার করা,
ভালো ব্যবহার করা, ক্ষতি যাতে না হয়, সুন্দরভাবে গোসল,
উত্তমভাবে সবকিছু করে,
সুগন্ধি লাগানো ইত্যাদি, মানে এত সুন্দর ইসলামের পদ্ধতি যে যদি অমুসলিমরা ইসলামের এই বিষয়গুলি ফলো করে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মুসলমানের কি করণীয়, কি বর্জনীয় এবং কি করে, তো তারা নির্দ্বিধায় ইসলাম গ্রহণ করে নেবে।
জি,
তো এখন এই যে একটা লাশের সাথে ইসলাম কত ভালো ব্যবহার করার হুকুম দিয়েছে, তো এখন যে দুনিয়াতে বিদায় হয়ে গেছে তার সংরক্ষণের জন্য, তার হেফাজতের জন্য আমরা কত কিছু করি। আর একজন ব্যক্তি বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, একটা লাশ সে কিন্তু নতুন অবস্থানে যাচ্ছে, পরকালীন জীবনে তার পদার্পণ হচ্ছে, তো এ তো মৃত ব্যক্তি। এবং জীবিত ব্যক্তি সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তার প্রজন্মের মধ্যে সন্তান আসবে, তার পরবর্তী জেনারেশনের মধ্যে, তো এইটা যদি বরকতময় হয়, এই ক্ষেত্রে আমরা কি সেই অসংযত উল্টাপাল্টা কাজকে যারা বলে যে আমরা এখন করব এই উপলক্ষে, আমরা কি তাদেরকে বলতে পারি না, না এগুলো এখন করা যাবে না, এটা বরকতময়, এটা কাজ, এটা ইবাদত, এটা সুন্নত, এটা ওয়াজিব, এটা ফরজ, এই কাজের মধ্যে কোনো ধরনের নাজায়েজ বিষয় ঢোকানো যাবে না। এই দাফন কাফন যেভাবে আমরা করি শরীয়ত সম্মত ভাবে, এখানে কেউ এসে বলবে না না তাকে ওইটা করো সেটা করো, ইসলাম যে পদ্ধতি দিয়েছে
সেই পদ্ধতি,
সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু আমরা করে থাকি। কেউ বলবে না যে এখানে ঢোল বাজাও, মিউজিক বাজাও, ব্যান্ড শো ইত্যাদি আয়োজন করো, আমরা তাকে দাফন করি। মুসলমান এগুলি বলে না, বলে বলে না, কিন্তু বিয়েটা তো ইবাদত, বিয়ে তো ইবাদত মনে করতে, ইবাদতের মধ্যে নাজায়েজ বিষয় কিভাবে আসে, ইবাদতের মধ্যে ব্যাপার দেয় নাচানাচি কিভাবে আসে, ইবাদতের মধ্যে মদ পান করা কিভাবে আসে, এ তো হতেই পারে না। তো সেম বিষয়টা যদি আমরা যে অভিভাবক যারা রয়েছে তাদের মধ্যে সবাই অসচেতন নয়, যারা সচেতন তার উচিত যে কিছু সচেতন মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সেই জিনিসটাকে মোকাবেলা করা। অনেক সময় দেখা যায় এককভাবে কিছু করতে গেলে নেকির কাজে অনেকে বাধা হয়ে দাঁড়ায়,
বাধা হয়ে দাঁড়ায়।
এই জন্য দেখতে হবে যে আমার সমাজের মধ্যে আমার মনের মতো কে রয়েছে, তাদেরকে নিয়ে সংঘবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা নেকির কাজ যদি সমাজে চালু করা হয়, তখন দেখা যায় অজান্তেই মানুষের ব্রেনের মধ্যে একটা নক করে, আচ্ছা আমাদের সমাজে তো এটা নিষেধ, তখন দেখা যায় এইভাবে আস্তে আস্তে অশ্লীল কাজগুলো
বন্ধ হবে,
দূর হতে পারে। অন্যথায় যদি আমরা বলি কি করার, হচ্ছে তো পাশের বাড়িতে হচ্ছে, এই বাড়িতে হচ্ছে, ওই বাড়িতে হচ্ছে, তাহলে এক সময় দেখা যাবে যে ওই আগুন লাগার মতো ঘটনা, যে এক বাড়িতে আগুন লেগেছে কি করার, পাশের বাড়িতে লেগেছে, কিন্তু আমরা দেখি যে একটি ঘরে আগুন লাগার কারণে অসংখ্য ঘরে আগুন লেগে যায়,
আগুন লেগে যায়,
একটি দোকানে আগুন লাগার কারণে অসংখ্য দোকান আগুন লেগে যায়, তো হতে পারে আমাকে সেই ক্ষতিগ্রস্ত সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। তো এই এই ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বেই আমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পাশাপাশি দুনিয়ার এই ফিতনার আগুন থেকে আমাদেরকে বাঁচানো উচিত।
সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মাকে রাজি করার জন্য, বাবাকে রাজি করার জন্য, অন্য কাউকে রাজি করার জন্য আপনি যে কাজটা করছেন সেই কাজটা আল্লাহ তার রাসূল নারাজ হয়ে যাচ্ছেন, সেজন্য আমাদের উচিত কে রাজি হোক বা না হোক সেটা না দেখি, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রাজি হচ্ছেন কিনা সেটা বড় ব্যাপার, তাদের রাজি এবং খুশির জন্য আমরা কাজ করি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাহেতো আমাদের দুনিয়া এবং আখিরাত উত্তম হবে। আমি রাসূলুল্লাহ দামাত বরকাতুল আলী গত মাদানী মুজাকারাতে যে দ্বিতীয় বিষয়বস্তুটি নিয়েছিলেন তা হচ্ছে ইসলাম অপরের সম্পদ হেফাজতের বিষয়ে কি দরজ দেয়, কি শিক্ষা দেয় আমাদের মনোয়ার ভাই?
ইসলাম যতটুকু অপরের সম্পদ সেটা হোক অমুসলিম হক মুসলিম, সম্পদের হেফাজতের যে দর্জ দেয় যে সতর্কতা বয়ান করে সেটা পৃথিবীর কোন ধর্মের মধ্যে সেটা করে না।
আল্লাহ,
ইসলাম এতটা সচেতন।
জি,
আমরা জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রকাশের পূর্ব থেকে আল আমিন হিসাবে প্রসিদ্ধ ছিল,
বিশ্বাসী।
জি,
কাফেরদের কাছে বিশ্বাসী,
মুসলিমদের কাছেও সে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসী হিসেবে কি ছিল,
প্রসিদ্ধ ছিল।
জি, তো ইসলাম কতটা সম্পদের হেফাজতের দর্জ দেয় সেটা, যার মাধ্যমে সে আমরা মহান দর্জ পেয়েছি, তারই একটি মোবারক ঘটনা আমরা কে না জানি। হিজরতের সময়,
জি,
হিজরতের সময় আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অমুসলিম বা মুসলমান বা যারাই হোক সম্পদ রেখেছিল, গচ্ছিত রেখেছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই হিজরতের সময় যে আমানত দ্বারে সম্পদ হেফাজতের যে কতটা সচেতন থাকতে হয় মুসলমানদেরকে সেই দর্জ দিয়েছেন, যে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে সেখানে নিয়োগ করলেন।
সুবহানাল্লাহ,
যে হ্যাঁ আলী, আমার কাছে এই সম্পদ গচ্ছিত আছে,
জি,
তা আমি তো এগুলো তুমি আমার নির্দেশনা অনুযায়ী আমার হিজরতের পরে তুমি প্রত্যেকে পৌঁছে দিবে।
সুবহানাল্লাহ,
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই গৃহের মধ্যে যেখানে ছিল সে আমানত সহকারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই দায়িত্ব দিয়ে তিনি হিজরত করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, হিজরত করে করে মদিনার পানে ছুটে গেলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আমানতগুলো প্রত্যেককে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা অনুযায়ী
বণ্টন করে দিলেন,
বণ্টন করে দিয়েছেন, হেফাজতে সেইগুলো পৌঁছে দিয়েছেন। তো এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো অনেক সময় যদি কোথাও আগুন লেগে যায় বা কোথাও যেতে হয় তো এই সময়ের ক্ষেত্রে কারোর সম্পদ কি নষ্ট হচ্ছে কিনা,
কেউ অ্যাক্সিডেন্ট করছে,
জি,
তাকে বাঁচাবো কখন, তার থেকে যে মাল সম্পত্তি টাকা পয়সা পড়ে গিয়েছে, মোবাইল পড়ে গিয়ে তা নেয়ার ক্ষেত্রে
বা দেখুন
কারো ঘরে আগুন লেগেছে তা নিবাবো কখন, ঘর থেকে জিনিসপত্র চুরি করার, ঘর থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার প্রবণতা আমাদের সমাজের মধ্যে আস্তে বেড়ে চলছে। আসলে এটা কিন্তু আগে ছিল না,
আমাদের
সময় ছিল অনেক,
অনেক সময় রাস্তাঘাটে আগুন লাগে, দাঙ্গা হাঙ্গামা ইত্যাদির কারণে কোথাও দেখা যায় ছোটাছুটি চলে, এই সময়ের মধ্যে একসাথে মানুষ কারো সম্পদ আত্মসাতের জন্য লেগে যায় এই সুযোগ। আচ্ছা, গ্রামগঞ্জে আমরা দেখি অনেক সময় ফসলের জমি থাকে, এই ফসলের জমির মধ্যে জমির কিনারে হাঁটার জন্য কিন্তু রাস্তা থাকে, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক দৌড়াদৌড়ি করে অনেক তাড়াহুড়া করতে গিয়ে কি ফসলের জমি নষ্ট হচ্ছে না কি হচ্ছে, মুসলমানের মালের কি হেফাজত করতে হবে কি হবে না, সেগুলোতে খেয়াল থাকে না, সেগুলো নষ্ট করে চলে যায়। এই যে ক্ষেত্রে যে ইসলাম যে সম্পদ হেফাজতের যে দর্জ দেয়, তো সেই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে চলে যাচ্ছি, যার কারণেই আজ যে মুসলমানদের মধ্যে পরকালীন সাফল্য থেকে দূরে সরে যাওয়ার যে প্রবণতা সেটা বেশি দেখা যাচ্ছে। আর এখনো যদি আমরা চাই যে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই আমানতদারিতা সম্পদ হেফাজতের যে বিষয়গুলো সেগুলো বাস্তবায়ন করতে, তাহলে এখনো সম্ভব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের মাদানী মহলে আমির আলে সুন্নাত এই দর্শ দেয় যে কারো চুল পরিমাণ সম্পদ যেন বিনা কারণে আমরা নষ্ট না করি, বিনা কারণে ব্যবহারও না করি।
মাশাআল্লাহ, খুব সুন্দর। এই ইসলামের ছায়াতলে যারাই আমরা এসেছি, যারাই আমরা রয়েছি, যারা আসছে, সকলকেই আমাদেরকে এইগুলো মেনে চলা উচিত। মুসলমানদের সম্পদ এটা হেফাজত, কেউ যদি আমানত রাখে খেয়ানত করা যাবে না, আমানতের শাস্তি অনেক বড় রয়েছে, তার জন্য জাহান্নামের আগুন রয়েছে, প্রজ্বলিত করা আগুন থাকবে তাদের জন্য, জাহান্নাম রয়েছে। সেজন্য আমাদের উচিত হচ্ছে আমরা মুসলমানরা কেউ কোনো সম্পদ যদি আমার কাছে আমানত রাখে, গচ্ছিত রাখে, অথবা গচ্ছিত রাখেনি, আমার সামনে রয়েছে অথবা আমার পাশে রয়েছে, অন্য প্রতিবেশীর কোন সম্পদ রয়েছে, এগুলো আমরা হেফাজত করব, নিজের মনে করে আমরা হেফাজত করব, এগুলো আমরা নষ্ট করব না। অধিকাংশ সময় দেখা যায় যে অনেকেই নষ্ট করে ফেলে, কিছু রেখে গেলে, কিছু হয়ে গেলে, রাস্তায় কোনো মাল সম্পদ
আত্মসাৎ
রয়েছে, এগুলো আত্মসাৎ করে করে ফেলে, এগুলো নিয়ে ফেলে, এগুলো নেওয়া ঠিক হবে না, যেখানে রয়েছে ওখানেই থাকুক, কেউ নিবে না, পরবর্তীতে সে ফেরত এসে তো কমসে কম এই জিনিসটা পেয়ে যাবে, কিন্তু পরবর্তীতে খুঁজেও পাওয়া যায় না এই মাল সম্পত্তি। তো সেজন্য ইসলাম আমাদেরকে এই দর্শ দেয়, ইসলাম আমাদেরকে এই শিক্ষাই দেয়, শুধু মুসলমান নয় অমুসলিমদের সম্পদও ও বিনষ্ট করা যাবে না। মুসলমানদের সম্পদ তো দূরের কথা, মুসলমানদের সম্পদ আমাদেরকে হেফাজত করতে হবে, আমরা সকলে মিলে হেফাজত করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। আমাদেরকে বলেছিলেন মুফতি আজম হিন্দ রহমতুল্লাহ আলাইহি এর পরহেজগারিতা কি ছিল, এ ব্যাপারে আমির সুন্নাত খুব সুন্দর মাদানী ফুল দিয়েছিলেন। একজন এক্ষেত্রে আমরা যদি শ্রবণ করি একজন আল্লাহর ওলি একজন মুফতি, ওনার পরহেজগারিতা সম্পর্কে আমরা যদি জানি আমরা যদি শুনি, তাহলে দেখা যাবে যে
তাকে বলা হতো ভারতের
আমরাও শিক্ষা অর্জন করবো, আমরাও পরহেজগারিতা অবলম্বন করতে পারবো।
অনেক বড় মুফতি ছিলেন আর অনেক বড় পরহেজগার আল্লাহর ওলি ছিলেন, আশিকের রাসূল ছিলেন, তার পরহেজগারিতার মাধ্যমে আমাদের অনেক শিক্ষা রয়েছে। তো তিনি একটি ঘরে গেলেন মেহমান হিসেবে, তো মেহমান হয়ে যাওয়ার পরে আমরা মেহমানরা তো আমরা যারা যাই মেহমান হয়ে, তাদের ধরন আর আল্লাহর ওলিদের মেহমান হয়ে যাওয়ার ধরন উভয়টার মধ্যে অনেক পার্থক্য বিদ্যমান। তো তিনি যখন গেলেন তো দেখলেন যে একটা নল থেকে পানি পড়ছে, টপটপ করে পানি পড়ছে। তো তিনি তাকে বললেন যে মেজবানকে যে পানির কলটি ঠিক করেন, এটা অপচয় হচ্ছে বা পানি পড়ছে এটা ঠিক করেন। তো কয়েকবার বলার পরে তো নর্মালি মেজবান অন্যান্য কাজের মধ্যে মশগুল ছিলেন, তো সেটার প্রতি তেমন ভ্রুক্ষেপ করলেন না, গুরুত্ব দিলেন না। তো তিনি কিছুক্ষণ পরে বললেন যে আমি চললাম, আমি চলে যাচ্ছি।
আচ্ছা,
তো কিতাবের যেখানে আল্লাহ তাআলা নাফরমানির কাজ হচ্ছে আমি সেখানে থাকতে রাজি না। তখন কি করলেন মেজবান, দ্রুত গিয়ে তার এই মানে তাকওয়া পরহেজগারি খোদা ভীতি এবং তার এই পরহেজগারিটা দেখে তিনি কি করলেন, সাথে সাথে সে কলকে ঠিক করলেন। তো দেখুন যে আল্লাহর ওলির মাধ্যমে একটা ঘটনা ঘটলো এবং সেটা আজকে আমাদের জন্য কত বড় শিক্ষা। আজকে আমাদের বাড়ির মধ্যে কলের পানি টপকে পড়তে থাকে। আচ্ছা, পাঁচতলা ছয়তলা ফ্ল্যাটের মালিক রয়েছে, অনেক ভাড়াটিয়া রয়েছে, ভাড়াটিয়ারা ভাড়া দেয় এজন্য অনেকের কল নষ্ট হয়ে পানি পড়তে থাকে, কিন্তু ভাড়াটিয়া মালিককে জানায় না যে কলটা ঠিক করেন। কেন? যে আমরা তো টাকা দেই,
টাকা দিয়ে থাকি, বিজলি জ্বালানো, লাইট জ্বালানো ঘরের মধ্যে, গ্যাসের চুলা
জ্বালিয়ে রাখে। তো এইভাবে দেখা যায় আমাদের মাধ্যমে অনেক অপচয় হয়, আর এই অপচয়কারী হলো আমাদের নিজের শয়তানের ভাই। এই অপচয় করা হারাম হারাম হারাম। তো যে বা যারা অপচয় করবে, যেই ঘরে অপচয় হবে সেই ঘরে কখনো রহমত হতে পারে না, তখন সেখানে অভাব অনটন আর আল্লাহর নাফরমানি তো হচ্ছেই। তা আমাদের উচিত যে এই আল্লাহর ওলির এই ঘটনা থেকে দর্স নেওয়া। আজকে বিশেষ করে মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে বাপু দেখা যায় যে যাকে দায়িত্ব দেওয়া হয় যে ফ্যান লাইট কল ইত্যাদি ঠিক রাখার জন্য, তো অনেক অবহেলা দেখা যায়, অনেক মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে পানি পড়তেই থাকে তো সেটা ঠিক করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয় না। তো যদি আজকে এই অনুষ্ঠান যদি দেখে থাকেন তেমন কোনো ব্যক্তি যিনি কোনো প্রতিষ্ঠানের প্রধান রয়েছেন বা সেই দায়িত্বে নিয়োজিত, বা কোনো ঘরের মধ্যে যারা কর্তা রয়েছেন পরিবার অভিভাবক, আপনার প্রত্যেকটা বিষয় আপনি খেয়াল করুন, হ্যাঁ, কোনো দিক দিয়ে কোনো অপচয় হচ্ছে কিনা। তো যদি অপচয় হয় তাহলে এই আল্লাহর ওলির এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে, যে আল্লাহওয়ালা ব্যক্তিরা কখনো অপচয়কে পছন্দ করতেন না, বরং সেটাকে কিভাবে দ্রুত মিটিয়ে দেওয়া যায়, অপচয় থেকে বাঁচা যায় সেই কাজ করতেন, আর আমাদেরও সেটাই করা উচিত।
মাশাআল্লাহ। দ্বিতীয় আরেকটি বিষয়বস্তু ছিল আমাদের সমাজের কিছুদিন আগে, এখন একটু কমে গিয়েছে প্রবণতা, ডেঙ্গু ভাইরাস,
মানুষ সচেতন হচ্ছে,
অনেক বিষয়। তো কিছুদিন আগে তো মহামারী আকার ধারণ করেছে, এখন কিছুটা হলেও কম, তারপরেও এখনো ভাইরাস চলছে। কিন্তু এই ডেঙ্গু ভাইরাস থেকে বাঁচার রুহানি চিকিৎসা আমিনুল সুন্নাত বলেছিলেন, ইয়া সালামু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইয়া সালামু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল। এই ওয়াজিফাটি, ইয়া সালামু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, এই ওয়াজিফাটি বেশি বেশি পাঠ করা, ইয়া সালামু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল, এই ওয়াজিফাটি আমরা বেশি বেশি যদি পাঠ করি তাহলে ইনশাআল্লাহ ডেঙ্গু ভাইরাস থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা,
ইনশাআল্লাহ।
আর বিশেষ করে ডেঙ্গু হওয়ার যে কারণ আমরা অনেকেই জানি, অনেকেই আমরা এ থেকে এই কিছুদিন থেকে আমরা শুনেছি মাদানী চ্যানেলের মাধ্যমে, আমাদের স্বাস্থ্য অনুষ্ঠানেও ডেঙ্গু সম্পর্কে আমরা শুনেছি যে ডেঙ্গু ভাইরাস হওয়ার কারণ কি, ডেঙ্গু ভাইরাস হওয়ার যে কারণগুলো রয়েছে আমাদের ঘরের মধ্যে অথবা বাইরে যে ডোবা রয়েছে, পানির ই রয়েছে, পানি জমে থাকা, ড্রেন রয়েছে, ড্রেনের মধ্যে পানি জমে থাকা, এই জমে থাকা পানির মধ্যে এডিস মশা লার্ভা জন্ম দেয়, তা থেকে এই এডিস মশা হয়ে থাকে। আর এই এডিস মশায় যাকে কামড় দেয় তাকেই ডেঙ্গু বলে। এই মশায় মশার মধ্যে যদি ডেঙ্গু ভাইরাস থাকে আর ওই ডেঙ্গু ভাইরাস জনিত মশাটা যদি কাউকে কামড় দেয় তাহলে আপনার এই কামড়কৃত যাকে কামড় দেওয়া হয়েছে তার জ্বর চলে আসে, কয়েকদিনের মধ্যে জ্বর চলে আসে। আর এই জ্বরটার নামই হচ্ছে ডেঙ্গু ভাইরাসের কারণে জ্বর আসা। অনেক মানুষ ইন্তেকালও করেছে আল্লাহ তাআলা, যে সকল আশিকানে রসুল ইসলামী ভাই ইসলামী বর্ণগণ এই ডেঙ্গু ভাইরাসে ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা সকলকে বেহিসাব মাগফিরাত দান করুন, আমরা দোয়া করছি তাদের জন্য। এখন পর্যন্ত যারা এই রোগে আক্রান্ত রয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে কামিল শিফা দান করে দিক, শিফা আজিলা কামিলা নাফিয়া দান করে দিক। কেননা মনে রাখতে হবে যারা অসুস্থ হয়েছেন তাদের জন্য দোয়া করা, যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা আমাদের জন্য জরুরি। আমরা মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের জন্য আমরা দোয়া করব, দোয়া ছাড়া তো আমাদের আর কোনো কাজ এই মুহূর্তে আমরা পাচ্ছি না। আর আমাদের পরিবারের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে যায় তাকে সেবা করা। অনেক অংশে দেখা যায় যারা অসুস্থ হয়ে যায় তাদের তো সেবা করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের পরিপূর্ণ যে সেবাটা দেওয়ার কথা তা দেওয়া হচ্ছে না। হসপিটালের মধ্যে যারা ভর্তি রয়েছে তাদেরকেও, যারা হসপিটালের মধ্যে নার্স থাকে তারপরে ডক্টররা থাকেন, তারা যদি আমাদের অনুষ্ঠান দেখে থাকেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনাদের কাছে কোনো রোগী যদি আসে, হোক ডেঙ্গু ভাইরাস অন্য ভাইরাস, তাদেরকে আমরা জানি যথাযথ আপনারা পরামর্শ যথাযথ আপনারা সেবা শুশ্রূষা করে থাকেন, তারপরও আমাদের বলার যেটা ইচ্ছা সেটা হচ্ছে যে যতটুকু পাওনা তার চেয়ে আমরা অধিক আন্তরিকতার সাথে ওই রোগীকে আমরা দেখি। আমরা বলে থাকি অনেক সময় দেখা যায় যে অনেক ডক্টরের কাছে গেলে এমনিতে রোগ ভালো হয়ে যায় তার কথা বার্তার কারণে, তার মানে আলাপচারিতার কারণে অর্ধেক রোগ ভালো হয়ে যায় ডক্টরকে দেখলেই। তো এরকমের ডক্টর আমাদের সমাজে এখন আস্তে আস্তে কম হতে চলছে, কম হওয়াটা আসলে বাঞ্ছনীয় নয়, কম হতে চলছে। তো আমাদের উচিত এ ধরনের ভালো ডক্টর, যারা যাদের ব্যবহার ভালো, যাদের কাছে গেলেই মানুষ অর্ধেক সুস্থ হয়ে যায় তাদের আচার ব্যবহার দেখে, এ ধরনের আচার ব্যবহার করা উচিত। ঘরের মধ্যে যারা রয়েছেন, যারা চলে আসে, তার স্ত্রী থাকুক, তার মা বাবা থাকুক, স্ত্রী পুত্র যারাই থাকবে, তারা এই রোগীকে পরিপূর্ণ সেবা দেয়া এবং যত দ্রুত তাদেরকে সেবা দেয়া যাবে তত দ্রুত তারা সহি সালামত ইনশাল আল্লাহ চাহে তো শেফা অর্জিত হবে। শেফা হওয়ার পরে আবার তারা কর্মক্ষেত্রে লেগে যাবে, আবার সাংসারিক কাজে লেগে যাবে, কোন ছাত্র ভাইরা তো ছাত্র লেখাপড়া ব্যস্ত হয়ে যাবে। আর মূলত আমরা আমাদের আঙ্গিনা পরিষ্কার রাখবো, ময়লা আবর্জনা রাখবো না, যেখানে যেখানে এডিস মশা লার্ভা জন্মায় যেসব কারণে এই কারণগুলো আমরা ধ্বংস করে দিব। আর ঘরের মধ্যে অ্যারোসল রয়েছে, কয়েল রয়েছে, মশা দ্রব্য, মশাকে মারার জন্য যে সব ই প্রয়োজন সেগুলো আমরা যথাযথ ব্যবস্থা রাখবো। রাতে অবশ্যই আমরা মশারি টাঙিয়ে ঘুমানোর চেষ্টা করব। অনেকে মশারি টাঙিয়ে ঘুমাতে পারে না, মনে হয় তাদের শ্বাস বন্ধ হয়ে যায়, এরকম না করে আমরা মশারি টাঙিয়ে ঘুমাবো যাতে করে মশা ভিতরে না ঢুকে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ঢাকাতে আমরা শুনেছি অনেক সরকারি কর্মকর্তারা মানে ঘোষণা দিয়েছেন যে দিনের বেলা একটু লম্বা জামা কাপড় পরার জন্য, মোজা পরিধান করে থাকার জন্য। তো দেখুন, ইসলাম তো আমাদেরকে আগেই বলে দিয়েছে মহিলাদেরকে পরিপূর্ণ আবৃত রাখার জন্য, পুরুষদেরকেও যে দর্শ দিয়েছেন ইসলামী দর্শ মোতাবেক, ইসলামী শিক্ষা মোতাবেক যদি আমরা লেবাস পোশাক পরতাম তাহলে এই সরকারি কর্মকর্তা যিনি আমাদেরকে বলেছেন যে লম্বা লম্বা একটু কাপড় পরিধান করার জন্য, যাতে কারণ এডিস মশা নাকি হাঁটুর উপরে কামড় দেয় না, হাঁটুর নিচে কামড় দেয়, তো সেজন্য লম্বা জামা কাপড় পরার জন্য বলেছেন। ইসলাম তো আমাদেরকে আগেই বলেছেন কি ধরনের লেবাস পোশাক পরবো, তো এই ধরনের লেবাস পোশাক আমরা পরতাম তাহলে অবশ্যই আমরা এ থেকেও বেঁচে থাকতে পারতাম। আল্লাহ তালা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন। সর্বোপরি সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা এই ধরনের রোগ থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমিন। যারা এই রোগে আক্রান্ত হয়েছে আল্লাহ তা তাদেরকে শিফা দান করুক, আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ডেঙ্গু ভাইরাসের পরে আমাদের আরেকটি যে বিষয়বস্তু ছিল মুনার ভাই, খুব সুন্দর একটি বিষয়বস্তু। বিষয়বস্তু যাওয়ার পূর্বে আমরা দর্শকদের কিছু কল নিয়ে নিই, কি বলেন?
জি
কিছু কল আমাদেরকে শুনিয়ে দিন, দেখি দর্শকরা কি বলতে চাচ্ছেন।
আমি মোহাম্মদ জাকির হোসেন মেয়ে কুমিল্লা থেকে বলছি। আমার একটা ব্যাপারে জালাব আলোচনা করতে চাই যে ছেলে মেয়ে অবৈধ পন্থায় যে তাদের যে ভালোবাসা দেখা গেছে মা বাপ আত্মীয় স্বজন করে দিল পরবর্তীতে এটা দেখা গেছে অবৈধ, এটা দেখা গেছে একটা সম্পর্ক বিস্তার করে দেখা গেছে উপভোক্তার একটা মান সম্মান হানিকর অবস্থা চলে আসছে। এটার থেকে এটা অবৈধ আমরা জানলাম, কিন্তু এটার থেকে বা আমরা যারা এই অবস্থা বিপদ হয়ে গেছি কারোর বাঁচার উপায় কি ব্যাপারে একটু জানার জন্য।
আসলে আমাদের জাকির ভাই জাকির হোসেন মীর ভাই যে কথাটি বললেন, আমাদের সমাজে ভাইরাসের মতো জড়িয়ে যাচ্ছে আমাদের সমাজের মধ্যে, না বললেই নয়, যেটা আমরা আগেও আলোচনা করেছি অনেকাংশে, আবারও আমরা আরজ করব যে ধরনের যে ভাইরাসজনিত রোগ আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে এ থেকে আমাদের বাঁচা উচিত। আর এক্ষেত্রে আমি বলবো ইসলামী মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ যদি আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন, ইসলাম আমাদেরকে কি বলছে এই সম্পর্কে, এইটা যদি কোনো ভাই কোনো বোন কোনো সন্তান কোনো মেয়ে এই জিনিসটি যদি জানে বুঝে, তাহলে আশা করি এই কাজে সে কখনো পা বাড়াবে না, পা বাড়ালেও দূরে চলে আসবে ইনশাল্লাহ তাআলা। তো এক্ষেত্রে সর্বোপরি কথা হচ্ছে ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা তাকে দেয়। আমাদের সমাজে এখন নৈতিক শিক্ষার বড়ই অভাব হয়ে দাঁড়িয়েছে। গুনাকে গুনা মনে না করা, এর মানে কি আমরা বুঝতে পারি কখনো? গুনাকে গুনা মনে হচ্ছে না, অবাধে মেলামেশা হচ্ছে, অবাধে চলাফেরা হচ্ছে, কারো মানে এটা মনেই হচ্ছে না যে আমি যে গুনাহ করছি আল্লাহু আকবার কাবীরা। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ইসলামী মূল্যবোধ তুলে ধরতে হবে আমাদের সন্তানদের মাঝে। আর মনে রাখবেন সন্তানের বড় শিক্ষা হচ্ছে তার মায়ের কোল, মায়ের কোল থেকেই এই নৈতিক শিক্ষা ইসলামী শিক্ষা যদি আমরা দিয়ে বড় করি আস্তে আস্তে করে, তাহলে আশা করি কেউ এই সন্তানদেরকে বিপথে পরিচালিত করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। শয়তান যতই চাক পারবে না ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি দাওয়াত ইসলামের এই মাদানী পরিবেশ দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত করিয়ে দেয়, মাদানী চ্যানেল দেখায় ইনশাআল্লাহ, ভালো পরিবেশ থাকলে ভালো হবে ইনশাআল্লাহ। সোহবতে সালেহে তোরা সালেহে কোনন, সোহবতে তলেহে তোরা তলেহে কোনন, সৎ স্বর্গে স্বর্গবাস, অসৎ স্বর্গে সর্বনাশ হয়ে যাবে। সৎসঙ্গটাও আমাদের জন্য অনেক জরুরি হয়ে পড়েছে, আশা করি বুঝতেই পেরেছেন। পরবর্তী কল। শয়তান ছাড়া সবারই ভালো লাগবে। জি পরবর্তী কল।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাসা মুন্সিগঞ্জ। ইলিম ও হিকমত বাণী অনুষ্ঠানটি আমি দেখে থাকি, আমার এই অনুষ্ঠানটি খুব ভালো লাগে। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে আরো তরক্কি দান করুক।
আমিন আমিন আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানার ভাই, আমিল সুন্নাত এর পরে যে বিষয়বস্তুটি নিয়েছিলেন, সমাজের মধ্যে আপনার নেকির কাজে দেখা যায় মুসলমানদেরকে কি বেশি উৎসাহিত করা হয় কিনা প্রশ্ন করা হয়েছিল আমির সুন্নাতের কাছে। দেখা যায় না আমাদের সমাজের মধ্যে নেকির কাজে বেশি বেশি উৎসাহিত করা হয় কিনা, এক্ষেত্রে আমির সুন্নাতের জবাব এবং আপনার মন্তব্য।
আমির সুন্নাত খুব চমৎকার উত্তর দিয়েছেন। তিনি বলেন যে আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি যে সমাজ এর মধ্যে যে বাজারা নেকির কাজে অগ্রসর হয়, তো সমাজ এর অধিকাংশই তাকে উৎসাহিত করে,
উৎসাহিত করে
জি, অনুৎসাহিত খুব কম করে, তিরস্কারের সম্মুখীন তাকে কমই হতে হয়। কিন্তু নফস শয়তান যে দুই একজন তিরস্কার করে সেই জিনিসটাকে সবসময় সামনে উপস্থাপন করে যে তোমাকে তো অমুকে তো খারাপ জানে, অমুকে খারাপ জানে, তুমি দাঁড়িয়ে রেখেছো ইত্যাদি। কিন্তু বাস্তবিক পক্ষে যে আমির সুন্নাতের সেই অভিজ্ঞতা আমরাও দেখব যে আমাদের, আমরা কেউ কলেজ স্কুল কলেজের স্টুডেন্ট, দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের বরকতে আমাদের এই গেট আপ, এই অবস্থা। আমরাও দেখেছি যে আমাদের সমাজের মধ্যে খুব কম মানুষ অনুৎসাহিত করেছে, তিরস্কার করেছে, কিন্তু ম্যাক্সিমাম আমাদেরকে ভালোবেসেছে, আমাদেরকে নেকির প্রতি উৎসাহিত করেছে। আর এটা প্রত্যেকটা মুসলমানের বিশ্বাস রাখতে হবে যে আমাকে ভালো কাজে উৎসাহিত করুক বা না করুক, আমাকে ভালো কাজ করার জন্য সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো কাজ করার যে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পক্ষে আল্লাহ রহমত তার সাথে আছে, আল্লাহ দয়া তার সাথে আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুনজর তার প্রতি আছে। এখন পৃথিবীর সকল মানুষও যদি তাকে অনুসরণ করে তারপরও তাকে নেকির কাজ থেকে সরে দাঁড়ানো চলবে না। তো এই ক্ষেত্রে বান্দা যখন আল্লাহর উপর ভরসা করে যে কোনো নেকির কাজে অগ্রসর হয় তখন দেখা যাবে যে কিছুদিন হয়তো কিছু মানুষ তাকে অনুসরণ করবে, তিরস্কার করবে, কিন্তু পরবর্তী নফস শয়তান যখন তাকে ধোকা দিয়ে আর পারবে না তখন দেখা যাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যারা তিরস্কার করত, কটুক্তিমূলক কথা বলতো তাদের অন্তরে তার মহব্বতকে ভালোবাসাকে স্থাপন করে দেয়, এটা আমরা দেখেছি। তা আমিরুল্লাহ সুন্নাহ যেটা বলেছেন নিতান্ত একটি সত্য কথা যে সমাজের মধ্যে নেকির কাজে ভালো কাজে উৎসাহিত বেশি করা হয়, অনুৎসাহিত বা তিরস্কার খুবই কমই করা হয়,
কমই করা হয়। মাশাআল্লাহ, তাহলে আমরা দেখতে পাই যে কেউ মদখোর ছিল, কেউ গুনাহগার ছিল, কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতো সমাজের মধ্যে, সে যদি ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, পরহেজগার মুত্তাকি হয়ে যায়, তাহলে তাকে মানুষ উৎসাহিতই করে, তাকে তিরস্কার করে না, ভাই তুমি ওই আগের কাজেই ফিরে যাও, এখন ভালো হয়ে গেল কেন, সবাই বলে মাশাআল্লাহ এই লোকটা ভালো হয়ে গিয়েছে, মাশাআল্লাহ খুব সুন্দর, বাবা তোমার এর প্রতি স্থায়িত্ব বাড়ুক, ইস্তিকামত হোক, এভাবে করে দোয়া দিয়ে থাকে তেমনই ভাবে।
আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি কথা বলি, সেক্ষেত্রে আমিরুল্লাহ সুন্নাতের মাদারি ফুলের আলোকে যে আমিরুল্লাহ সুন্নাত বলে এই সময় আমাদেরকে অটল থাকতে হবে,
অটল থাকতে হবে,
জি, আমাদের মনকে স্থির করে আল্লাহ রাসূলের ভালোবাসা নিয়ে এই সেই তাদের কথাবার্তার মধ্যে অল্প যে কিছু মানুষই করে সেটা বিষাক্ত তীর থেকে অনেক মানে আঘাত লাগে অন্তরের মধ্যে। তো এই ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে, মুস্কি হাসি দিয়ে তার জন্য দোয়া করতে হবে হেদায়েতের, কিন্তু নিজেকে কখনো সরে যেতে দেয়া যাবে না। যদি সরে এক পা সরে যায় তাহলে তারা তাদের এবং তাদের সাথে আরো সঙ্গী হয়ে আরো বেশি আমাদের উপরে সেই তিরস্কারের ঝড় আসবে। তো আমিরুল সুন্নাতের বরাবর একই বাণী, একই মন্তব্য, যাতে আমরা ধৈর্য ধারণ করি এবং এই সময়টার মধ্যে ন্যাক সংস্পর্শ বেশি অবলম্বন করা এবং গুনাহ যারা করে তাদের সংস্পর্শ থেকে এই সময় বেঁচে থাকা,
সেক্ষেত্রে মাদানী কাফেলা সফর করা,
মাদানী কাফেলা সফর করা, মাদানী চ্যানেল দেখতে থাকা,
দাওয়াত ইসলাম
মোবাইলের
এজেন্সিতে আসা,
মসজিদের ইমাম যে রয়েছে তিনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ে তার সাথে যোগাযোগ রাখা, তার সাথে যোগাযোগ করে বাস নামাজের জন্য ডাকা, ডাকতে বলা বা ইত্যাদি, এইভাবে ন্যাক সংস্পর্শ যদি অবলম্বন করি তাহলে আমাদেরকে ন্যাককার হওয়ার সময় যে কষ্টটা সেটা ইনশাল্লাহ কমে যাবে,
কমে যাবে ইনশাল্লাহ তাআলা। দেখবেন কেউ যদি মানে নামাজ পড়তো না, আগে নামাজ পড়তো না, এখন হঠাৎ করে নামাজ পড়া শুরু করে দিয়েছে, তা কিন্তু কেউ তিরস্কার করে না, তাকে কিন্তু তিরস্কার যারা করা তারা তো
জি জি
করে মোটামুটি কাজে, কিন্তু
বলে কিছু কিছু কথা বলে দেখবো কতদিন,
হ্যাঁ, কিন্তু মূলত মসজিদে যারা থাকে, মসজিদের মধ্যে নামাজ যখন পড়তে যায় তখন কিন্তু মসজিদ মুসল্লিরা তাকে স্বাগতম জানায়,
জি,
অর্থাৎ তিরস্কারের চেয়ে ফুল বর্ষিত হয় বেশি। আমরা সোহেবের কাছে যাবো, কিছু কালাম আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমরা ইনশাআল্লাহ আমিরুল সুন্নাতের যে প্রত্যেক সপ্তাহে শুক্রবার দিন লিখিত একটি দোয়া স্বরূপ একটি চলে আসে, চিঠি চলে আসে, সেটা আমরা দেখব আর আমিরুল সুন্নাত কি দোয়া করছেন। গত সপ্তাহে এই সময়ও চলে যাবে এই রিসালাটি পড়ার জন্য বলা হয়েছিল এবং 12 লক্ষ ইসলামী ভাই ইসলামী বোন গণ এই রিসালাটি পাঠ করেছেন। আর এই সপ্তাহে আজকের শনিবার থেকে আগামী শনিবার পর্যন্ত, অর্থাৎ গত শুক্রবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত, শনিবার পর্যন্ত যে রিসালা পাঠ করার জন্য বলেছে আল্লাহর ওলির পরিচয়,
সুবহানাল্লাহ,
আল্লাহর ওলির পরিচয় আমরা টিভি স্ক্রিন দেখবেন ইনশাআল্লাহ তাআলা। এখানে বলা হয়েছে একটি হাদিস শরীফ বর্ণনা করা হয়েছে, তোমরা অসৎ বন্ধু থেকে বেঁচে থাকো, কেননা সে জাহান্নামের একটি টুকরা, তার ভালোবাসা তোমাকে কোনো রূপ উপকৃত করবে না আর সে তোমার সাথে তার ওয়াদা পূর্ণ করবে না। এরপরে আমিরুল সুন্নাহ দোয়া করেছেন, হে দয়ালু প্রতিপালক, যে কেউ পুস্তিকে আল্লাহর ওলির পরিচয় পড়ে বা শুনে নেবে তাকে স্বপ্নে গাউসে পাকের জিয়ারত নসিব করা,
আমিন।
তো এই দোয়া কত সুন্দর দোয়া, স্বপ্নে গাউসে পাকের জিয়ারত নসিব করা, এই দোয়ার মধ্যে আমরা সামিল হয়ে যাই এবং এই পুস্তিকাটি পড়ার চেষ্টা করি। এই পুস্তিকাটি ইনশাআল্লাহ তাআলা দাওয়াত ইসলামের ওয়েবসাইট www.dawatislami.net এর মধ্যে বুকস লাইব্রেরি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেকশন করলে এর মধ্যে পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। এ থেকে আমরা ডাউনলোড করে পিডিএফ রিডার দিয়ে আমরা পড়বো এবং অনেক ক্ষেত্রে দেখা যায় দাওয়াত ইসলামী মুবাল্লিগ যারা থাকে তাদের কাছে রিসালাটি মোবাইলের মাধ্যমে পৌঁছে গিয়েছে। হার্ড কপি এখন পর্যন্ত বের হয়নি, মাকতাল মদিনা বের করেনি, কিন্তু সফট কপিটা বিভিন্ন মোবাইলের মধ্যে পৌঁছে গিয়েছে। জিম্মাদারদের সাথে আলোচনা করেও, তাদের সাথে যোগাযোগ করেও এই কিতাবটি নিয়ে নেওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি শেখ ভাই।
সুন্নি আলা হাবিবিনা সুন্নি আলা মুহাম্মাদিন সুন্নি আলা শাফিইনা সুন্নি আলা করিমিনা সুন্নি আলা মুহাম্মাদিন তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তোরে সৃজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার প্রিয় হাবিব তুমি শ্রেষ্ঠ সেরা হাত তোমার তরে শ্রী জনস মন জমিন গ্রহ তারা তোমার হাতে ইশারাতে চাঁদ হইতে কুণ্ডিত তোমার হাতে ইশারাতে চাঁদ হইতে কুণ্ডিত তোমার শানে বিকত লতাব নত তোমার শানে বিকত জমিন গ্রহ তারা তোমাকে না দেখিলে আমার এই জীবন হবে বেকার মুরানি নবী দেখো না চেহারা হাত তোমার
আরেকটি বিষয়বস্তুর দিকে আমরা যাব, সেটা হচ্ছে ঈমানের ব্যাপারে। ঈমান, এটা আমরা সকলেই জানি যে আমাদের ঈমান রয়েছে। এই ঈমান কেমন সম্পদ, এ ব্যাপারে আমরা শুনে খুব হিকমতপূর্ণ জবাব দিয়েছেন। এ সম্পর্কে আমরা কিছু আলোচনাও করব। প্রথমে কি বলতে চাচ্ছেন?
ঈমান এই বিষয়ে আল্লাহর ওলি খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছিলেন। ঈমান উদাহরণ থেকে পরে যাব,
জি,
অনন্তকালের যে জান্নাত সে বিষয়ে তিনি উদাহরণটা দিয়েছিলেন।
আচ্ছা,
ঈমান এমন একটি সম্পদ, যে সম্পদ যদি মানুষের মধ্যে না থাকে তাকে চিরস্থায়ী অনন্তকাল জাহান্নামে জ্বলতে হবে। যখনই বান্দার আমল যেমনই থাকুক না কেন, ঈমান যদি বান্দার থাকে এবং সে ঈমান নিয়ে মৃত্যুবরণ করে, তাহলে সে একদিন একদিন সে জান্নাতে যাবে। আর সে জান্নাতের বিষয়ে কেমন অনন্তকাল, আমরা তো বলে ফেলি অনন্তকাল, অনন্তকালে যদি বিষয়টা চিন্তা করি যে যার শুরু আছে তো শেষ নেই, সে অনন্তকালের জন্য আমাকে দুনিয়াতে 40-50-60 বছরের হায়াতের মধ্যে ঈমানটাকে সাথে রেখে আমাকে আমল করে যেতে হবে এবং মৃত্যুটা ঈমান সহকারে যেতে হয়, সেজন্য সচেষ্ট থাকতে হবে, সচেতন।
এখন তো আমরা জানি আমাদের এভারেজ গড় বয়স কত একটা, মানে ধরে নেই, অনেকেই বলে আরে এভারেজ গড়ের বয়স হচ্ছে এটা এত, বাকিটা এখন কেউ যদি বেঁচে যায় এটা হচ্ছে বোনাস, বোনাস হিসাবে এখন বাঁচতেছি। তো তেমনি ভাবে আমরা জানি যে এক সময় আমরা দুনিয়া থেকে চলে যাবই, আমাদের ইন্তেকাল হয়েই যাবে। এই দুনিয়া চিরস্থায়ী নয়, কিন্তু চিরস্থায়ী হচ্ছে জান্নাত এবং জাহান্নাম।
পৃথিবীর মধ্যে যত সম্পদ রয়েছে,
জি,
প্রকাশ্য অপ্রকাশ্য। অপ্রকাশ্য বলতে জমিনের নিচে অনেক সম্পদ রয়েছে দুনিয়ার মধ্যে, সকল সম্পদ আল্লাহ তাবারক তাআলার কাছে মশার ডানা চেয়ে তুচ্ছ। তো সৃষ্টিকর্তার কাছে যদি মশার ডানা চেয়ে তুচ্ছ, যে মশার ডানা আমাদের কাছে কোনো মূল্যই নেই,
মূল্য নেই,
আচ্ছা সৃষ্টিকর্তার কাছে এই সমস্ত সম্পদ মশার ডানার চেয়ে তুচ্ছ, কিন্তু এই সৃষ্টিকর্তার কাছে এই যে বান্দার যে ইমান সেটা আল্লাহ তাআলা অনেক মূল্যবান করে দিয়েছেন।
সুবহানাল্লাহ,
যে এই ইমান আছে তো রব তাআলার জিয়ারত করতে পারবে পরকালে, এই ইমান আছে তো প্রিয় নবীর সাথে জান্নাতে যেতে পারবে,
আল্লাহু আকবার,
এই ইমান আছে তো জান্নাতের মধ্যে যে অফুরন্ত নিয়ামত সেটা সে ভোগ করতে পারবে,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
এই ইমান আছে তো চিরস্থায়ী জাহান্নাম থেকে সে বেঁচে থাকতে পারবে,
থাকতে পারবে।
তো এখন যখনই এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ, তো আমিরুল সুন্নাত বলেন দুনিয়ার সমস্ত সম্পদ আপনি এক পাল্লায় রাখেন আর ইমানকে এক পাল্লায় রাখেন, সকল সম্পদ থেকে ইমানটা ভারী হবে, আর নিঃসন্দেহে ভারী জিনিসটা, যে এটা এমন একটা নিয়ামত, এমন একটা নূর, এমন একটা আল্লাহ তাআলা প্রদত্ত একটা নিয়ামত, যে আল্লাহ তাবারক তাআলা বান্দার সাথে এটা সম্পর্কিত করে দিয়েছে। কিছু বিষয়ে সম্পর্কে ইমান কি, ইমান কিন্তু ওজন দেয়া যায় না, যে ইমান আপনি চোখেও দেখতে পারবেন না, ইমান হলো অন্তরের বিশ্বাসটা। আল্লাহ তাবারক তাআলা বান্দার যেমন যে বাহ্যিক সম্পদ এগুলি দেখে না, আল্লাহ তাআলা অন্তর দেখে, তো সে অন্তর থেকে আল্লাহ সম্পর্কে কিছু ধারণাকে বদ্ধমূল রাখতে হয়, নবী সম্পর্কে কিছু ধারণাকে বদ্ধমূল রাখতে হয়, কোরআন সম্পর্কে কিছু ধারণাকে বদ্ধমূল রাখতে হয়, এবং আল্লাহ আল্লাহ রাসূলের যে নিদর্শনাদি আছে সে বিষয়ে কিছু ধারণা রাখতে হয়,
মানে মুফাসসাল।
জি, তো এইভাবে দেখা যায় ইমানের যে বিষয় শাখাগুলো রয়েছে সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ একটা ধারণা অন্তর রাখতে হয়,
এবং মালাইকার ব্যাপারে আমাদের কি ধারণা থাকে,
ফেরেশতাদের বিষয়ে, জিনদের বিষয়ে ইত্যাদি, তো এই বিভিন্ন বিষয়ে আমাদের ধারণা থাকতো, এই ধারণার মধ্যে যাতে কেউ আমাদেরকে ভুল ধারণায় ডুবিয়ে না দিতে পারে, ভুল ধারণার মধ্যে আমাদেরকে নিপতিত না করতে পারে, সেই ক্ষেত্রে সঠিক বিষয়গুলো জেনে মৃত্যুর আগ পর্যন্ত সেটাকে হেফাজত করা,
হেফাজত করতে হবে,
এমন নয়
ইমানের হেফাজত করতে হবে। আমরা মনোয়ার ভাই এখানেই আমাদের বিদায় নিতে হচ্ছে,
জি,
আবারও আগামী সপ্তাহে আমরা আবার উপস্থিত হব আপনাদের প্রিয় অনুষ্ঠান ইলমে হিকমতের বাণী নিয়ে, ততক্ষণ সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন,
সাল্লাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লাম, সালাতু ওয়া সালাম আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
অলির শোভা দৃষ্টি হয়ে যখন এভাবে বদলে যায় জীবন।